বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 7 ডিসেম্বর, 22 অগ্রহায়ণ এবং ফার্সি 17 অজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 7:53। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে তারা আমাদের সান্ধ্য অধিবেশন ওয়েবসাইট থেকে শুনতে পাবেন। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ইরান সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর বাংলাদেশে করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় এবং বই উৎসব বাতিল হওয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান জাতীয় নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে কোনো আলোচনা করবে না, জার্মানির বক্তব্যের জবাবে তেহরান। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদারের খবর, গভীর উদ্বেগ প্রকাশ করল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে বাংলাদেশের 3 ইসলামী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা। এবং ভারতের নয়া কৃষি বিলকে বেআইনি আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিল প্রত্যাহারের দাবি। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন, পরমাণু সমঝোতায় কোনো পরিবর্তন হবে না, এ নিয়ে কোনো আলোচনাও করবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের এ সংক্রান্ত এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি আজ তেহরানের সাংবাদিকদের বলেন, পরমাণু সমঝোতায় ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা হয়ে গেছে এবং এই সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 22-31 নম্বর ইশতেহারে উল্লেখ করা হয়েছে, এখানে আর কোনো পরিবর্তন করা হবে না। খতিবজাদে আরও বলেন, যে বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে তা নিয়ে আবারও আলোচনায় বসবে না তেহরান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস সম্প্রতি বলেছেন, পরমাণু সমঝোতার বাইরেও ইরানের সঙ্গে একটি সমঝোতার প্রয়োজন রয়েছে যা ইউরোপের স্বার্থ নিশ্চিত করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে তিনি একথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইউরোপের উচিত তার অবস্থান, সক্ষমতা এবং সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে কথা বলা। তিনি বলেন, ইউরোপ নিজেও পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি পালন করেনি। ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন করে বাড়তি এবং আরও উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ বসানোর যে পরিকল্পনা নিয়েছে তাতে তারা খুবই উদ্বিগ্ন। ইউরোপের 3 দেশ আজ এক যৌথ বিবৃতিতে তাদের এই উদ্বেগের কথা জানিয়েছে। 2015 সালে ইরান এবং 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার সদস্য ছিল এই 3 দেশ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর একটি গোপন রিপোর্ট বার্তা সংস্থা রয়টার্স ফাঁস করে দেওয়ার পর ইউরোপের 3 দেশ যৌথ বিবৃতি দিল। রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য নাথানজ শহরের পরমাণু স্থাপনায় আরও উন্নত সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা করছে। ইউরোপের তিন দেশ বলেছে, ইরানের এই পরিকল্পনা 2015 সালের পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক এবং গভীর উদ্বেগের বিষয়। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করার কাজে স্যাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই বাহিনীর মুখপাত্র রামেজান শরিফ রোববার এই তথ্য জানিয়ে বলেছেন, ইহুদিবাদীরা ভালো করে জানে তাদের এই ন্যাক্কারজনক কাজের জবাব দেওয়া হবে। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবনী সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে গত 27 নভেম্বর তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে বিজ্ঞানী ফাখরিজাদের স্মরণে এক অনুষ্ঠানে আরও বলেন, ইহুদিবাদীরা বিগত বছরগুলোতে ইরানের প্রতিশোধমূলক হামলা দেখতে পেয়েছে এবং তারা ভালো করে জানে পরমাণু বিজ্ঞানী হত্যাও বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। ইরানের বিচার বিভাগের প্রধান সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, জুলুম ও সাম্রাজ্যবাদী চরিত্রের দিক দিয়ে আমেরিকার ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি আরও বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির মোকাবিলা করার একমাত্র উপায় হচ্ছে ইরানকে শক্তিশালী করা। ইব্রাহিম রাইসি রোববার ছাত্র দিবস উপলক্ষে তেহরানে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে একথা বলেন। আমেরিকার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিজয়ী হওয়ার ফলে তেহরানের প্রতি ওয়াশিংটনের বিদ্বেষী আচরণে নমনীয়তা আসবে বলে কোনো কোনো মহল যখন জোর গুঞ্জন শুরু করেছে, তখন একথা বললেন ইব্রাহিম রাইসি। তিনি বলেন, অর্ধ শতাব্দী আগের তুলনায় আমেরিকা এখন অনেক বেশি দুর্বল এবং ইরান এখন অনেক বেশি শক্তিশালী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ একটি জাহাজ বাহর তেল নিয়ে ভেনিজুয়েলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভেনিজুয়েলা তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন জ্বালানি তেলের সংকটে ভুগছে, তখন ইরান এই তেল পাঠানোর দ্বিতীয় দফা উদ্যোগ নিল। ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, এই বহরে ইরানের 10টি তেলবাহী জাহাজ রয়েছে। এসব জাহাজ ভেনিজুয়েলায় তেল পৌঁছে দেওয়ার পর ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল রপ্তানি কাজে সহযোগিতা করবে। ইরান এবং ভেনিজুয়েলা দুদেশের উপরে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা বহাল রয়েছে, তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে ইরান ভেনিজুয়েলায় তেল পাঠাচ্ছে। এর আগেও গত মে মাসে ইসলামী প্রজাতন্ত্র ইরান 5টি ট্যাঙ্কারে করে 15,30,000 ব্যারেল তেল পাঠিয়েছিল ভেনিজুয়েলায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনার ওষুধ নিয়ে গবেষণায় প্রাথমিক সাফল্য মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা প্রতিষ্ঠান বা ICDDRB। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছে আরও 36 জন, এর মধ্যে পুরুষ 24 জন ও নারী 12 জন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনার ওষুধ নিয়ে গবেষণায় প্রাথমিক সাফল্য মিলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক উদারাময় রোগ গবেষণা প্রতিষ্ঠান ICDDRB। আজ সোমবার সকালে রাজধানীতে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করে ICDDRB জানিয়েছে, আইভারম্যাকটিনের 5 দিনের ডোজ ব্যবহার করে 14 দিনের মাথায় 77% রোগী সুস্থ হয়েছেন। তাদের গবেষণায় মাত্র 68 জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছে। তবে সংস্থাটি এখনই সবার জন্য এর ব্যবহার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছে, বিষয়টি নিয়ে আরও বড় আকারে গবেষণা দরকার। তবে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে হাসপাতালগুলোতে এই ডোজ ব্যবহার করার সুপারিশ করেছে ICDDRB। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছে আরও 36 জন, এদের মধ্যে পুরুষ 24 জন, নারী 12 জন। আক্রান্তের তুলনায় মৃতের হার 1.43%। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওদিকে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2,198 জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4,79,743 জন, আর নতুন করে 2,663 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,98,623 জন। এছাড়া চট্টগ্রামে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যুর তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। করোনায় এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় প্রাণহানি দাঁড়িয়েছে 324 জনে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। বাংলাদেশের আরও খবর, ভাস্কর্যের বিরোধিতার নামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ জুনায়েদ ওরফে জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মোহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার দুই মামলায় আগামী 7 জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রাষ্ট্রদ্রোহিতার দুই মামলার দুই বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। এরপর শুনানি শেষে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। এদিকে ভাস্কর্য বিরোধীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, যদি কেউ মনে করেন যে অনেক শক্তিশালী হয়ে গেছেন, এটা তাদের ভুল ধারণা। তারা মিথ্যা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। দেশে কোনোরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তর কন্যা অভিযানকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় উলেন রায় নামে এক বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তর কন্যা অভিযানকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ওই ঘটনায় উলেন রায় নামে 50 বছর বয়সী এক বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল মঙ্গলবার 12 ঘন্টার জন্য উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে বিজেপি। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ওই বন্ধ। বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগে আজ সোমবার উত্তর কন্যা অভিযান চালায় বিজেপি। রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসুর দাবি, পুলিশের কাঁদানে গ্যাসের সেলের আঘাতে গুরুতরভাবে আহত হন তিনি। আহত ওই ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে অবশ্য ওই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এ ব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন,
পুলিশকে এরকম ব্যবহার করতে আমরা দেখিনি। গায়ে জায়গায় জায়গায় যে মারা গেছে পুলেন রায় বজলডোবার, আমাদের কর্মী জলপাইগুড়ি, তার বুকে শরীরে একাধিক জায়গায় যেন ছিটে লেগেছে, প্রচুর রক্ত ছড়েছে, অন্যান্য চোট হয়েছে গায়ে, কিভাবে মারা গেছে
ব্যারিকেড সৃষ্টি করে বিজেপি কর্মীদের প্রতিহত করার চেষ্টা করে পুলিশ। কিন্তু পুলিশের যাবতীয় বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে তাদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়। পুলিশ প্রথমে পানি কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়, কিন্তু বিজেপি কর্মীরা পুলিশের উদ্দেশ্যে পাল্টা ইট পাথর নিক্ষেপ করলে পরিস্থিতি চরমে ওঠে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারকে টার্গেট করে বলেছেন, বেআইনি কৃষি বিল হয় প্রত্যাহার করো, না হয় বিজেপি সরকার ভারত ছাড়ো। আজকে শুধু আমরা একা নই, সারা ভারতবর্ষ একই কথা বলছে। তিনি আজ মেদিনীপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি কৃষি সংক্রান্ত যে 3টি আইন করেছে তা কৃষকদের স্বার্থ বিরোধী বলে অভিযোগ করে অবিলম্বে ওই আইন প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন বিভিন্ন কৃষক সংগঠন। ভারত ও ব্রিটেন তাদের বিমানবাহী যুদ্ধজাহাজগুলোকে চীনের পানিসীমার কাছে পাঠাতে যাচ্ছে বলে যখন খবর বেরিয়েছে, তখন লন্ডন ও নয়াদিল্লিকে যে কোনো হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা ইংরেজি দৈনিক দ্য গ্লোবাল টাইমস রোববার জানিয়েছে, চীনকে চাপে রাখার জন্য 2021 সালের গোড়ার দিকে দেশটির পানিসীমার কাছাকাছি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন ও ভারত। জাপান সরকারও এই খবরের সত্যতা স্বীকার করেছে। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস সেদেশের বিমান বাহিনী প্রধানের বরাত দিয়ে জানিয়েছে, চীনকে চাপে রাখার জন্য ভারত ওই অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠাবে। দৈনিকটি বলেছে, চীনের বিমানবাহী রণতরীগুলোর সম্প্রসারণকামী তৎপরতা প্রতিহত করার লক্ষ্যে এ কাজ করবে ভারত। এদিকে চীনা সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনকে প্রতিহত করার জন্য নয়, বরং এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সেখানে রণতরী পাঠাতে যাচ্ছে ভারত ও ব্রিটেন। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট দারিদ্র পীড়িত ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর নতুন করে বিমান হামলা শুরু করেছে। হামলা বাড়ানোর মাধ্যমে তারা রাজধানীর এই বিমানবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার আশা করছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য তেহরান সফর করেন। পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর বেশ কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য তেহরান সফর করেন। সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম হঠাৎ ইন্তেকালের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত 22 নভেম্বর ফয়সাল আল মিকদাদকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পর্যবেক্ষকরা বলছেন, সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর বেশ কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। সিরিয়ার সংকট বিষয়ে আস্তানা সম্মেলনের সিদ্ধান্ত পর্যালোচনা করা, সিরিয়া ও এই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে কথাবার্তা বলা তার এই সফরের মূল উদ্দেশ্য। ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের জন্য 2017 সালের জানুয়ারির পর কাজাকিস্তানের রাজধানী আস্তানায় গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ইরানের রাজনৈতিক বিশ্লেষক হাসান বেইকি বলেছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন স্বেচ্ছাচারী নীতির কারণে সিরিয়া গভীর সংকটে পতিত হয়েছে এবং ওই অঞ্চল সন্ত্রাসীদের তৎপরতার অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। এমনকি এ অঞ্চলে স্থায়ী সংকট সৃষ্টি করার জন্য সিরিয়াকে ভেঙে টুকরো টুকরো করার যে ষড়যন্ত্র করা হয়েছিল, ইরান, রাশিয়া ও তুরস্কের কারণে ওই ষড়যন্ত্রও ব্যর্থ হয়েছে। যাই হোক, আস্তানা বৈঠকের পর যুদ্ধ পরিস্থিতি কাটিয়ে উঠে সিরিয়া বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে ফিরে আসতে শুরু করেছে। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং ওই দেশটির নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে আস্তানা বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তেহরান সফরে এলেন যখন বিশ্ব সাম্রাজ্যবাদী চক্র এবং ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়ায় নিরাপত্তাহীনতা সৃষ্টি ও এ অঞ্চলের ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করার চেষ্টা করছে। এমনকি দায়েশ বা আইএস সন্ত্রাসীদেরকে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সিরিয়ার উপর প্রচণ্ড চাপ সৃষ্টির চেষ্টা করছে। এ অবস্থায় এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরান ও সিরিয়ার ঐক্যবদ্ধ অবস্থা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে। যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব ও তাদের অন্যান্য মিত্ররা এ অঞ্চলকে নিরাপত্তাহীন করে তোলার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত ইরান সিরিয়ার পাশে থাকবে। এ কারণে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে নজর দেব বাংলাদেশের দিকে। করোনা মহামারীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও নানামুখী সংকট মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে অর্থনীতি ও শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয় ঘটে গেছে তার প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী হবে বলে বিশেষজ্ঞগণ মনে করছেন। বিস্তারিত প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা অতিমারীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও নানামুখী সংকট মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয় ঘটে গেল তার প্রতিক্রিয়া হবে দীর্ঘমেয়াদী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বন্ধ গত 18 মার্চ থেকে। ইতিমধ্যে কয়েকটি পাবলিক পরীক্ষা বাতিল করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বছর শেষের সমাপনী পরীক্ষা বাতিল করে অটো প্রমোশন দিয়ে দেওয়া হয়েছে। তবুও স্কুল পর্যায়ে অনলাইনে পাঠদান, ফোনে বা শিক্ষার্থীদের বাড়ি গিয়ে যে পরামর্শ দিয়েছেন তা কতটা কার্যকর হয়েছে তার একটা মূল্যায়ন করার চেষ্টা হচ্ছে বলে রেডিও তেহরানকে জানিয়েছেন বরিশালের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খালেদা ইয়াসমিন।
এটা তো স্বাভাবিক যে করোনার কারণে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনেক ব্যাহত হয়েছে। আমাদের বেশিরভাগ স্টুডেন্টই গ্রামের, সে কারণে তারা সবসময় ইন্টারনেট ব্যবহার করে অনলাইন সুবিধা পাচ্ছে না। আমরা তো অনলাইনে জাস্ট পাঠ দিচ্ছি, কারণ এখন সে কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা তো আমরা জানতে পারছি না। তাই আমাদের সরকার ওনারা ঠিক করেছেন যে আমরা বাচ্চাদের একটা মূল্যায়ন নেব, এই জন্য আমরা এখন বর্তমানে একটা মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি, অ্যাসেসমেন্ট যেটাকে বলে সেটা নিচ্ছি। ওদের ওটা নিয়ে আমরা দেখবো যে আসলে আমরা যা শিখিয়েছি এতদিন অনলাইনে সেটা আমরা কতটুকু সফল হয়েছে।
করোনার কারণে শিক্ষা কার্যক্রমে কি ধরনের সমস্যা হয়েছে বা কিভাবে তা মোকাবেলা করা হচ্ছে, সে প্রশ্নের জবাবে বেসরকারি সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস বা SSA-এর শিক্ষা ও শিশু উন্নয়ন কার্যক্রমের পরিচালক জনাব আব্দুল লতিফ মিয়া রেডিও তেহরানকে জানান।
আইডল হাই স্কুল যেটা হরিজন পল্লীতে অবস্থিত, সেখানে যে শিডিউল কাস্ট ছেলেমেয়ে যারা লেখাপড়া করে, হরিজন, রবিদাস চৌহান, এই স্কুলটা এখনো বন্ধ আছে এবং গভর্নমেন্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা বন্ধই থাকবে। তবে সম্প্রতি কিছু পাঠদানের ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্ট নির্দেশে। আমরা গুচ্ছ পদ্ধতিতে, মানে 5-7 করে ডেকে এনে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদেরকে আমরা লেসন দিয়েছি, পাঠদান করেছি এবং সেই কার্যক্রমটা এখনো চলতেছে এবং ডিসেম্বরের 15 পর্যন্ত চলবে। আর সবচেয়ে পূরণ হইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। খুব দুঃস্থ এবং অবহেলিত এবং ঝরে পড়া ছেলেমেয়েরা লেখাপড়া করে এখানে, তাদের কোর্সটা এখনো মোটেই শুরু হয়নি এবং অবধারিত তারা 1 লস করবে। সেখানে 58 ছেলেমেয়ে আছে, এই 58 ছেলেমেয়েই 1 জন্য লেখাপড়া বন্ধ থাকবে এবং এখনো বন্ধ আছে।
এদিকে করোনা পরিস্থিতি
প্রতিবেদনটি শুনলেন। এর সঙ্গে শেষ হল সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরান জাতীয় নিরাপত্তা ইস্যুতে কারো সঙ্গে কোনো আলোচনা করবে না, জার্মানির বক্তব্যের জবাবে তেহরান। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদারের খবর, গভীর উদ্বেগ প্রকাশ করল ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে বাংলাদেশের 3 ইসলামী নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা এবং ভারতের নয়া কৃষি বিলকে বেআইনি আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বিল প্রত্যাহারের দাবি। তো শ্রোতাবন্ধুরা, আজ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।